শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ম দদাতি সোপদান্তিকম বন্দে অহম শ্রীগুর শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণা রঘুনাথানিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনা সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণা ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে ইতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুকম করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিং যৎকৃপাৎমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনচারিণং শ্রীচৈতন্য ঈশ্বরম নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সমন্বিত। তো আমরা তো কালকে অষ্টম অধ্যায় পাঠ করে শ্রবণ করেছিলাম। এই অষ্টম অধ্যায়তে অক্ষর ব্রহ্মযোগ তো কালকে আমরা শ্রবণ করলাম। জীবনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত মৃত্যু সম্পর্কে যোগীদের কিভাবে মৃত্যু হলে কি গতি লাভ হয়, ভক্তরা কিভাবে যেকোনোভাবে ভগবানকে লাভ করেন, এসব কথা ভগবান বর্ণনা করলেন অর্জুনকে। তো আমি বলেছিলাম এই ভগবদ গীতায় তিন প্রকারের জ্ঞান আছে, গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান আর গুহ্যতম জ্ঞান। তো প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়তে এই গুহ্য জ্ঞান দেওয়া হয়েছে। এই গুহ্য জ্ঞানটি কি না আত্মজ্ঞান, আত্মার সম্পর্কে জ্ঞান আর নিষ্কাম কর্ম, এটা হচ্ছে গুহ্য জ্ঞান। তো নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম কি কাজে লাগে না, আমরা জানি এই জগতে পাপ কর্ম আছে পুণ্য কর্ম আছে। পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে। পাপ পুণ্য বা ধর্ম অধর্মের শুভ আর অশুভ ফল আছে। এই কর্মের শুভ অশুভ ফল থেকে মুক্ত হওয়ার জন্য এই নিষ্কাম কর্ম করতে হয়। তো নিষ্কাম কর্ম করলে কি হবে, নিষ্কাম কর্ম করলে আত্মজ্ঞান উপলব্ধি হবে ভালোভাবে, আমি যে দেহ নয় আমি আত্মা, এই আত্মজ্ঞান লাভ হবে। তো এই প্রকারের জ্ঞানকে বলা হচ্ছে কি না গুহ্য জ্ঞান। আর সপ্তম অষ্টম অধ্যায় ভগবান গুহ্যতর জ্ঞান বলেছেন। তো প্রভুপাদ তা তাৎপর্যতে বর্ণনা করেছেন প্রথম শ্লোকের তৃতীয় প্যারাগ্রাফে। ভগবদ গীতার প্রথম অধ্যায় আছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় দেখবেন ভগবান কৃষ্ণ একটা কথা সেখানে বলেননি, এটা প্রস্তাবনার মতন। মানে কি বিষয়কে ভিত্তি করে ভগবান কথা বলবেন। সেই প্রস্তাবনাটিতে বর্ণনা করা হয়েছে অর্জুন কি নিয়ে ব্যস্ত, অর্জুন যা বলছে ভালো কথা বলেছে না খারাপ কথা বলছে, অর্জুন যা বলেছে ধর্মের কথাই বলেছে, শাস্ত্রের কথাই বলেছে, অর্জুন যা বলছে ও ভালো হিংসা কেন করব। আপনার টিভিতে দেখেছেন না মহাভারত টিভিতে যেন অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, সে কথা তো কুরুক্ষেত্রে ঘটনা ঘটছে, হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র কাছে তার সচিব সেক্রেটারি সঞ্জয় বর্ণনা করছেন তো এইরকম অর্জুন যুদ্ধ করবে না বলছে। তখন ধৃতরাষ্ট্র খুব খুশি, তাহলে ভালোই হলো, তাহলে আমাদের ছেলে নিষ্কণ্টক যুদ্ধ না করে রাজ্য পেয়ে যাবে। আর কৃষ্ণ তাকে বুঝাচ্ছে কেন যুদ্ধ করবে না, ধৃতরাষ্ট্র বলে দেখেছে অর্জুন কত ভালো, এই কৃষ্ণ বদমাস, তাকে বুদ্ধি দিয়েছে যুদ্ধ করবার জন্য। তো বহিরঙ্গ ভাবে দেখতে গেলে অর্জুন কত ভালো, সে হিংসা করতে চায় না, রক্তপাত করতে চায় না, বলছে না আমি কেন গুরুদ্রোহ করবো, কেন গুরুকে হত্যা করবো, আত্মীয়স্বজনকে হত্যা করবো, আমাদের পরিবার লোকে হত্যা করবো, তারা যদি মারা যাবে কুলস্থিরা কুলোটা হয়ে যাবে, তারা ব্যভিচারী হয়ে গেলে হ্যাঁ বর্ণশঙ্কর জন্ম হবে, বর্ণশঙ্কর জন্ম হলে পিতৃপুরুষেরা কোনো কি শ্রাদ্ধ তর্পণ গ্রহণ করবে না, সবাই নরকে যাবে, একদম সম্পূর্ণ শাস্ত্রীয় কথা, কত ভালো জিনিস। কিন্তু এইখানে দেখতে হবে এই জগতের অতটা দেখবার মতন কত ভালো জিনিস, কিন্তু ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে তার সমস্ত সেই চিন্তাধারা তথাকথিত ভালো চিন্তাধারা খণ্ডন করে হ্যাঁ সত্যকে প্রতিষ্ঠা করেছেন। এই সম্পূর্ণ ভগবদ গীতার একটা মানে মঞ্চ তৈরি করা হয়েছে। তাই ভগবান কৃষ্ণ গীতা শেষে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, ন ধর্মম ন অধর্মম নিরুক্তং কিল কুরু। শ্রুতি শাস্ত্রে ধর্ম অধর্ম সম্পর্কে যা কিছু বর্ণনা করা হয়েছে হ্যাঁ সেটা নিয়ে বেশি চিন্তা করবে না। ব্রজে রাধাকৃষ্ণ প্রচুর পরিচর্যা ইহাতনু, এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, কিভাবে আমরা ভগবান রাধাকৃষ্ণের প্রচুর পরিচর্যা এই দেহটি লাগাবো সেটি শিখতে হবে। ব্রজগোপিকারা ভগবদ গীতার শেষ সিদ্ধান্তকে গ্রহণ করেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, তারা তখন কুলধর্ম দেশধর্ম জাতিধর্ম কোন ধর্মকেই তারা অপেক্ষা করেননি, সোজা গিয়েছেন কোথায় ভগবান কৃষ্ণের কাছে। তো সে কথা কেন বলা হয়েছে, প্রথম অধ্যায় মোটামুটি প্রস্তাবনা, আর দ্বিতীয় তৃতীয় অধ্যায় পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়, গুহ্য জ্ঞান। সপ্তম অষ্টম অধ্যায় যে বিষয় ভক্তি যোগের সঙ্গে বিশেষ যুক্ত, যে তার প্রভাবে কৃষ্ণ ভাবনার বিকাশ লাভ করে তাকে বলা হয় গুহ্যতর, এই সপ্তম অষ্টম অধ্যায়। আর নবম অধ্যায় যেটা বলা হয়েছে এটা শুদ্ধ ভক্তি, একমাত্র শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে, সেজন্য এটা হচ্ছে গুহ্যতম জ্ঞান। যেটা আমি কালকে বলছিলাম বৈদিক সাহিত্যে যত প্রকারের জ্ঞান দেওয়া হয়েছে তার সার কথা এই ভগবদ গীতা এই আঠারোটি অধ্যায় বর্ণনা করা হয়েছে। এই আঠারো অধ্যায় ভগবদ গীতা যা কিছু বলা হয়েছে তার সার কথা মাঝে যে ছয়টি অধ্যায় সপ্তম অধ্যায় থেকে বারো অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই ছয়টি অধ্যায় যা কিছু বলা হয়েছে তার সার কথা এই নবম অধ্যায় বলা হয়েছে, সেজন্য এই অধ্যায়ের নাম কি না রাজগৃহ। এখানে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগৃহম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষম অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যম, দুই নম্বর শ্লোকে। যখন ভগবান কৃষ্ণ তিনি প্রথম শ্লোকে বলছেন যে আজকে তোমাকে আমি যে কথা বলবো এটা গুহ্যতম, ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে, আমি তোমাকে গুহ্যতম জ্ঞান দেব। তো ভগবদ গীতার এই গুহ্যতম জ্ঞান যে ভগবান কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন, বা ভগবদ গীতা যে বহু বহু লোক লক্ষ লক্ষ লোক পাঠ করে শ্রবণ করছেন, বক্তব্য রাখছেন শ্রবণ করছেন, কিন্তু ভগবদ গীতার এই গুহ্যতম জ্ঞানটি অর্জুনকে কেন দেওয়া হয়েছিল, প্রথম প্রশ্ন হচ্ছে আদৌ গীতা জ্ঞান ওনাকে কেন দেওয়া হয়েছিল, কি যোগ্যতা অর্জুনের ছিল, তো তার যোগ্যতা সম্পর্কে ভগবান কৃষ্ণ স্বয়ং বলছেন, আমি তোমাকে কেন বলছি, ভক্ত সিমে সখা চেতি রহস্যম হি এত উত্তমম, এই উত্তম রহস্যময় জ্ঞান আমি তোমাকে বলার উদ্দেশ্য হচ্ছে তুমি আমার ভক্ত আর সখা। তাই ভগবদ গীতা প্রবেশ করতে হলে সর্বপ্রথম শিক্ষার যোগ্যতা হচ্ছে আমাকে কৃষ্ণের ভক্ত হতে হবে, ভগবান কৃষ্ণের ভক্ত বলে দিয়েছি। অর্জুন বড় যোগী ছিল না, অর্জুন সন্ন্যাসী ছিল না, বড় পণ্ডিত ছিল না, বড় তপস্বী ছিল না, হিমালয়কে তপস্যা করছিল না। আমরা যেটা মনে করি সমাজে, যাদের খুব বড় প্রশংসা করি, ও এ মহান যোগী, ভালো বড় সাধক, হ্যাঁ বড় পণ্ডিত, হ্যাঁ ও সন্ন্যাসী, অর্জুনের এই কোনোটাই কোয়ালিটি ছিল না। উনি গৃহস্থ ছিলেন, বিষয় রাজা ছিলেন, তা সত্ত্বেও কৃষ্ণ তাকেই কেন বিবেচনা করেছেন, তার একটাই গুণ ছিল বলে ভক্ত সিমে সখা চেতি, তুমি আমার ভক্ত তাই তোমাকে এই রহস্য জ্ঞান আমি দেব। তাই ভগবান কৃষ্ণের ভক্ত না হলে গীতা অধ্যয়ন করলেও সে বোধগম্য হবে না, তার এই গুজ্জতম বিষয়টি সে জানতে পারবে না। পাণ্ডিত্য দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে, সংস্কৃতের খুব ভালো জ্ঞান আছে অনেক, আমি সংস্কৃত খুব ভালো জানি, ভালো শ্লোক পড়তে পারি, ভালো শ্লোক উচ্চারণ করতে পারে, ভালো শ্লোক উচ্চারণ করার সঙ্গে ভগবদ গীতা বুঝার কোনো সম্পর্কই নেই। এই কোনো গুণ, কোনোটাই গুণ ভগবদ গীতার এই রহস্যকে বুঝতে দেবে না। প্রথম ভগবান ভক্ত হতে হবে। তো সেই কথা এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, ইদম তুতে, ইদম মানে এই যে জ্ঞান তোমাকে দেব আমি গুজ্জতমম, তোমাকে গুজ্জ জ্ঞান বলেছি, গুজ্জতর জ্ঞান বলেছি, এখন গুজ্জতম জ্ঞান আমি বর্ণনা করব, এখন আমি গুজ্জতম জ্ঞান তোমাকে বর্ণনা করব। তো তোমাকে প্রবক্ষ আমি, তারপরে কেন তোমাকে দেব এটা, আর তুমি অনসুয়বে নিমশ্চর, নিমশ্চর মানে জানেন যার মধ্যে মাশ্চর্যতা নেই, ঈর্ষা নেই, ঈর্ষা অপরের ভালো দেখলে আমার গা জ্বালা করে, ঘুরকে তো ভালো। তো আসলে আমরা অপরের ভালো দেখলে আমরা সহ্য করতে পারি না, তাই না? এটি সাধারণ নিয়ম। এই জগতে লোকেরা মনে করে আর সবাই চেষ্টা করে, আমি হয়তো কিছু পেলে জীবনে সুখী হতে পারবো, কিন্তু আমরা যদি ভালো করে পর্যালোচনা করব, তাহলে মানুষ পেয়ে সুখী হয় না, মানুষ পেয়ে আনন্দ পায় না। মানুষের আনন্দ আসে কখন জানেন, যখন মানুষ দেখবে আমার থেকে কম পেয়েছে, সেটাই আনন্দ দেবে। আমি আমি আজকে 1 কোটি টাকা পাচ্ছি, তবে আনন্দ নাই, কারণ এই 2 কোটি টাকা পাচ্ছে, আমার আনন্দ নেই। কিন্তু আমি 5000 টাকা পেলে অসুবিধা নেই, তুমি যদি 3000 টাকা পাও। তার মানে মানুষ পেয়ে আনন্দ পায় না, মানুষ মানুষ অপরের ঈর্ষা, হিংসা, আমার থেকে কত কম পা সেটা তুলনা করছে সবসময়, সবসময় তুলনা করছে। আসলে ধনী আর গরিব একটা আপেক্ষিক জিনিস, আমরা যে মনে কে ধনী কে গরিব এটা আপেক্ষিক জিনিস, একটা এটা তুলনাত্মক জিনিস। এই তুলনা করে আমরা নিজেকে নিজে দুঃখ দিচ্ছি, আর এই ঈর্ষার উপরে আমাদের জাগতিক সম্পূর্ণ আনন্দ ঈর্ষার উপরে প্রতিষ্ঠিত। তুমি কত কম পাচ্ছ সেটা আমার দরকার, আমি কত বেশি পাচ্ছি এটা ইম্পর্টেন্ট নাই, তুমি কত কম পাচ্ছ এটা আমার ইম্পর্টেন্ট। এই সম্পর্কে অনেক সময় আমি একটা ছোট কাহিনী বলতাম, যে একটা তান্ত্রিক লোক ছিল, ওই তান্ত্রিক লোক তন্ত্র বেতাল সাধনা করে, আরো গিয়েছে জঙ্গলে বেতাল সাধনা করছে। তো বেতাল তার সাধনায় খুশি হয়ে বলছে, তুমি কি চাও, তোমার বাসনা আমি পূর্ণ করব। তো তান্ত্রিক বলছে, আমাকে আপনি বর দেন যে আমি ঘরে বসে যা ইচ্ছা করবো পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে পেয়ে যাব। তুমি বেতাল বলছে, তথাস্তু, তুমি যা ইচ্ছা করবে তা পাবে, কিন্তু তুমি যা পাবে তোমার পড়োশি তার ডবল পাবে। তো এই লোকটা যা যা ইচ্ছা করে তা পাবে শুনে অত আনন্দ পেয়ে গেছে, তা পরবর্তী লাইনে বলছে, তোমার পড়োশি তার ডবল পাবে, এটা শুনতে পারে না আর। শুধু শুনেছে যা ইচ্ছা তা পেয়ে যাবে, খুব খুশি হয়ে গিয়েছে, গ্রামে গিয়েছে। আর গ্রামের লোক তো, গ্রামের লোক জীবনের লক্ষ্য কি, গ্রামের লোকদের যারা গ্রামে থাকে তারা মনে করে যে আমি মানুষ জন্ম পেয়েছি মানে একটা ভালো দালান বাড়ি যদি করতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হলো, তাই না? গ্রামে গঞ্জে হ্যাঁ হয়তো মাটির বাড়ি আছে, খড়ের বাড়ি আছে, তারা খুব চেষ্টা করে। হয়তো চার ভাই আছে, যে ভাই দালান বাড়ি করতে পারবে ও ওই জীবনে কিছু করেছে, তাই না? যদি দালান বাড়ি করতে পারলো না তা মনুষ্য জীবন ব্যর্থ হয়ে গেল। গ্রামের লোকেদের ধারণা সেটাই, একটা বাবা আবার চার ভাই হয়ে যাবে, কে কত ভালো বাড়ি বানাতে পারলো। তো গ্রামে সবাই খড়ের বাড়ি, এ ঘরে ঢুকে ধ্যান করছে যে আমার একটা দোতলা বাড়ি হয়ে যাক, দেখছে সঙ্গে সঙ্গে সত্যি দোতলা বাড়ি হয়ে গেছে। তো বাড়ি পেয়ে খুশি হয়েছে, কিন্তু আপনি চিন্তা করে দেখবেন আসলে আমরা পেয়ে খুশি হয় না, আমি কতটা পেয়েছি লোকরা দেখাবে তবে তো খুশি হবে না। হ্যাঁ, একটা মেয়ে ভালো শাড়ি টাড়ি পরে, গহনা পরে সাজিয়ে ঘরে বসে থাকবে, তার আনন্দ হবে নাকি? সে লোকেদের দেখাবে যে কত সুন্দর আমি। বা একটা আপনি গাড়ি কিনলেন, কিছু বন্ধুকে দেখাবেন, আসল আনন্দটা পেয়ে হয় না, যখন লোকেরা দেখে তখন আসল আনন্দ। আর তার পিছনে কি আছে জানেন, যে তোমার নেই আমার আছে দেখাও, এইটাই আসল আনন্দ দেয়। তোমার যেটা অ্যাম্বাসাডার আছে আমি একটা অ্যাম্বাসাডার কিনলাম, তোমাকে দেখাবো তোর আনন্দ নাই। তোমার অ্যাম্বাসাডার আছে আমি একটা মার্সিডিজ কিনতে পারলাম, আমি মার্সিডিজ কিনে আনন্দ পাবো না, যখন দেখাবো তোমাকে দেখো তোমার থেকে তখন আমার আনন্দ। এটা এটা হচ্ছে আনন্দের সিক্রেট, ভিতরে আমরা যে আনন্দ পাচ্ছি এটা তত্ত্ব, তার তত্ত্বটা এটাই যে তোমার থেকে বেশি আমি কিছু পেয়েছি। তখন এই লোক হ্যাঁ এটা গ্রামে সবার খড়ের ঘর, এর দোতলা বাড়ি মানে বিরাট একটা ব্যাপার। তো তখন সঙ্গে সঙ্গে বেরিয়েছে, গ্রামের লোকেদের দেখবে যে আমার দোতলা বাড়ি, কিন্তু বেরিয়ে দেখে আশ্চর্য তার পড়োশী লোকের চারতলা বাড়ি হয়ে গেছে। আর সে আনন্দ কি পাবে, সে জলে পড়ে মরছে, রে এর চারতলা বাড়ি হয়ে গেছে। তো জিনিসটা হচ্ছে এটা গ্রামে দোতলা বাড়ি মানে খুব আনন্দ, এখন আমেরিকা নিউ ইয়র্ক শহরে এটা দোতলা বাড়ি কার আছে তার আনন্দ হবে নাকি? সেখানে তো 50 তলা 100 তলা বাড়ি, দোতলা বাড়ি মানে সব থেকে গরিব সে লোক, গ্রামে একটা দোতলা বাড়ি মানে বিরাট। কিন্তু গিয়ে দেখছে এর চারতলা বাড়ি সহ্য করতে না পারে ঘরে ঢুকেছে, বলছে আমারও চারতলা বাড়ি হয়ে যাক। তোর চারতলা বাড়ি হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তো বাইরে গিয়ে দেখছে হ্যাঁ ওর আটতলা বাড়ি হয়ে গেছে, তো আরো জলে পড়ে মরছে না। আর ঘরে এসে যত ধন ঐশ্বর্য চাই সব পাচ্ছে, যত পাচ্ছে আরো বেশি জলে পড়ে মরছে, কেন না? পড়োশি ডবল পেয়ে যাচ্ছে, মানে ও কত পাচ্ছে ওটার আনন্দের কারণ হচ্ছে না, ও কোটিপতি হলে আনন্দ পাচ্ছে না, কেন? পড়োশি তার ডবল পেয়ে গেছে, যত পাচ্ছে আরো দুঃখ বাড়ছে কারণ পড়োশি ডবল পাচ্ছে। কিন্তু এখন কি করে সে চিন্তা করছে, কি করে আমি সুখী হতে পারি, কি করবো কি করবো চিন্তা করে করে তার মাথায় একটা আইডিয়া এসেছে। তো একবার সে ঘরে ঢুকে চিন্তা করে ধ্যান করছে, হে বেতাল তুমি আমাকে কৃপা করো আমার একটা চোখ কানা হয়ে যাক। তার চোখ একটা কানা হয়ে গেছে, তখন বাইরে গিয়ে দেখছে তো পড়োশির দুটো চোখ কানা হয়ে গেছে, মানে অন্ধ হয়ে গেছে। এইবার খুব আনন্দ, এইবার আমি পেয়েছি, অত ধন পেয়ে আনন্দ হলো না, তার একটা চোখ কানা হয়ে গেছে কোনো চিন্তা নেই, ও দুটো চোখ দিয়ে কানা হয়েছে ওইটাই আনন্দ। এই ঈর্ষা আপনি যদি ভালো করে অ্যানালাইজ করবেন না, শুধু ওর ক্ষেত্রে না আমাদের সবাই ক্ষেত্রে একটু বেশি আমাদের হৃদয়ে থাকে, আমাদের হৃদয়ে থাকে আমি ওর থেকে কতটা বেশি, এটা ইম্পর্টেন্ট জিনিস একটা। এই ঈর্ষা পরস্পরকে আমরা ঈর্ষা করি, কিন্তু এই ঈর্ষাটা আসলো কেন আমাদের কাছে, কোথা থেকে এসে জানেন? এটা গোড়ায় গলত, কি গলত না, আমরা সব আমরা কৃষ্ণের প্রতি ঈর্ষা করেছি, হ্যাঁ কৃষ্ণের প্রতি আমরা ঈর্ষা করেছি, তার ঐশ্বর্য তার বৈভব দেখে তার কাছে তার অনুগত হয়ে থাকার প্রবণতা আমাদের হয় না। আমি আমিও তোমার মতন, আমিও ভগবান হব, কৃষ্ণ তুমিও ভগবান হতে চাও, তাহলে এখানে তো একটাই ভগবান, তুমি যাও জড় জগতে সেখানে ভগবান হবে গিয়ে। হ্যাঁ এই ঈর্ষাই মূল কারণ কিন্তু ভগবান কাছ থেকে আমাদের এখানে বিচ্যুত হওয়ার জন্য। তাই ভগবানকে ঈর্ষা হবে না, এ সহজ ব্যাপার নয়, কিন্তু আমরা যদি ভগবানের যাহা ঐশ্বর্য যা রয়েছে আমরা একটু কারো কাছে দেখলে আমরা জলে পড়ে মরি। একজন মহারাজ বর্ণনা করেছিলেন যে কৃষ্ণ যে অবস্থায় রয়েছেন তিনি বলছিলেন এই জগতে আমাদের পৃথিবীতে কত সুন্দরী নারী রয়েছেন, তাই না? সব থেকে যে খুব সুন্দরী নারী তাকে আমরা কি বলি? বিশ্ব সুন্দরী। হ্যাঁ, বিশ্ব সুন্দরী বলি। তো প্রভুপাদ বলছেন এই পৃথিবীর সব থেকে যে বিশ্ব সুন্দরী নারীকে আমরা যে স্বর্গের নারীদের সঙ্গে সৌন্দর্যের তুলনা করব, এই বিশ্ব সুন্দরী নারী স্বর্গের নারীদের কাছে এটা ব্যাঙ্গের মতন দেখতে লাগবে। ব্যাঙ্গ যেরকম, মানে স্বর্গের নারীরা কত সুন্দর সুন্দরী দেখুন, চিন্তা করে। স্বর্গের নারীদের সৌন্দর্য থাকে, যারা বৈকুণ্ঠে লক্ষ্মীরা রয়েছেন তারা তাদের থেকে আরো কোটি গুণে বেশি সুন্দরী, বুঝতে পারছেন? মনে মনে চিন্তা করুন তাহলে কত সুন্দর হবে। আর বৈকুণ্ঠের লক্ষ্মীদের কি থাকে? গোলক বৃন্দাবনের গোপীরা আরো অনেক গুণে সুন্দরী, তাহলে কিরকম সুন্দরী হবে? তো শাস্ত্রে বর্ণনা করা আছে যেইরকম কোটি কোটি গোপী সুন্দরী গোপী, কোটি কোটি সুন্দরী গোপীর মধ্যে একজন ছেলে দাঁড়িয়ে আছে, সে ছেলেটাকে কৃষ্ণ। আর এই গোপীরা সেই ছেলের প্রতি অত আকৃষ্ট, মানে অপলক নয়নে তাদের তাকিয়ে আছে কি করে তাকে পাবে। তো সে মহারাজ বলছেন এইরকম দেখলে কার হিংসা না হবে, কার মন জলে পড়ে না হয়, তাকে তাকাচ্ছে, তার দিকে সবাই তাকাচ্ছে, তাকে সবাই ভালোবাসছে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, আমরা একটু কার বৈভব সুন্দরী স্ত্রী ব্যাংক ব্যালান্স দেখলে আমরা জলে পড়ে মরি, ওই ভগবান কাছে যেতে হলে তাহলে কতটা আমাদেরকে এই খান থেকে মুক্ত হতে হবে, তাহলে তার কাছে যেতে পারবো আমরা, বুঝতে পারছেন? তাহলে কতটা ঈর্ষা থেকে মুক্ত হতে হবে সে ভগবান কাছে যেতে হলে। ভগবান তাই, ভগবান কাছে যাওয়ার আগে না ভগবান সে ভালোকে বাজিয়ে দেখে, তুমি কি রেডি আছো, তুমি ডাইজেস্ট করতে পারবে তো আমার যে ঐশ্বর্য সৌন্দর্য, আমার যে প্রভাব, হ্যাঁ তুমি ডাইজেস্ট করতে পারবে, তাহলে এখানে আসতে পারবে। তো সেটাই প্রিপারেশন নিতে হবে। অর্জুনকে কেন কৃষ্ণ বলছেন না প্রভুচ্ছামি অনসুয়েবে, তোমার আমার প্রতি ঈর্ষা নাই, অর্জুনের ঈর্ষা নাই, ভক্তের ভগবানের প্রতি ঈর্ষা থাকে না, কর্মীর থাকবে, কর্মযোগীরা থাকবে, কর্মকাণ্ডি যারা তাদের থাকবে, জ্ঞানীদের থাকবে, তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, আমি ভগবান হয়ে যাব। তাই এই জগতে এই ধর্মটা খুব প্রচার, আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান আছে না, ভগবান পর সামনে বসে আছে, আর কোথায় ভগবানকে খুঁজতে আছো? আমি যদি আপনি আপনি ভগবান, আপনি কিরকম মনে করেন, ও আমাকে ভগবান বলে বলছেন, আহ খুব ভালো, তাই না? যাকে ভগবান বলে বলবে সে খুব মনে মনে আনন্দ পাবে, আমাকে ভগবান, আমার যে অত ভালো গুণ আমাকে ভগবান বলে বলছেন। সবার মধ্যে সূক্ষ্মভাবে এই প্রবণতা রয়েছে, আমি ভগবান হই, আমি কর্তা, আমি গৃহের কর্তা, আমি পাড়ার কর্তা, আমি অঞ্চলের কর্তা, আমি ওয়েস্ট বেঙ্গলের কর্তা, এই পর্যন্ত সবাই ভালোবাসে, ভগবান হতে সবাই ভালোবাসে। কর্মী, জ্ঞানী, যোগী সবার মধ্যে সূক্ষ্মভাবে এই প্রবণতা রয়েছে, একমাত্র ভক্ত ছাড়া, কারণ ভক্ত ভগবানের শরণাগত হয়। অন্য কেউ ভগবানের ঐশ্বর্য দেখে, হ্যাঁ, তারা কি করবে, সুস্থ অনুভব করে না, কিন্তু ভক্ত ভগবানের ঐশ্বর্য দেখে আনন্দ পায়। কেন অন্যের আনন্দ পায় না, ভক্তরা কেন আনন্দ পায়, ভক্তরা কেন ভগবানের প্রতি ঈর্ষা হয় না? হ্যাঁ, ভগবানকে ভালোবাসে। আপনার ছেলে যদি পিএইচডি ডক্টর নোবেল প্রাইজ পাবে, আপনার ঈর্ষা হবে, আপনি আনন্দ পাবে না? তো ভক্ত ভগবান তুমি আমার এই মনে করে, তাই ভগবানের ভালো হলে ভক্তের আনন্দ, ভক্তের আনন্দ আমি কত পাবো তাতে ভক্তের আনন্দ নেই, কর্মীর আনন্দ ভগবান তুমি আমাকে কত দেবে তাতেই আমার আনন্দ হবে, জ্ঞানীর আনন্দ কিসেতে, আমি আপনার এক হয়ে যাব, তোমার মতন আমি ভোগ করব। হ্যাঁ, কিন্তু ভক্তের আনন্দ কি, ভগবানের কিসেতে বেশি আনন্দ, এই দেখলে আমার আনন্দ হবে, তার আনন্দের উৎস সম্পূর্ণ আলাদা। তাই এই গুহ্যতম জ্ঞান দেওয়ার আগে প্রথমে আমাদেরকে প্রস্তুতি হতে হবে, আমাদের যোগ্য হতে হবে। এই সর্বগুহ্যতম জ্ঞান ভগবান কৃষ্ণ বলবেন, হ্যাঁ, তাহলে ভগবান কৃষ্ণ সমস্ত ঈর্ষা, গীতা পড়ছে, গীতার ব্যাখ্যা দিচ্ছেন, বলছে না কৃষ্ণ গীতা বলে না, কত হিংসা, কৃষ্ণ বলে না, কৃষ্ণের ভিতরে একটা পরমাত্মা আছে, ও এটাকে বলছে, কৃষ্ণকে মানতে চায় না। অনেক হিন্দু গোষ্ঠী এখন জেগেছেন, আমি ওড়িশায় গেছি, আদিবাসী এলাকায় বোঝাচ্ছে, আরে কৃষ্ণ কি গীতা বলেছে নাকি, মানে অত অসহিষ্ণু, মানে কৃষ্ণ কি গীতা বলেছে নাকি, দেখো গীতা কোথায় কৃষ্ণের নাম আছে, ভগবান বললেন, ভগবান উবাচ, কৃষ্ণ উবাচ আছে, বুঝাচ্ছে লোকদের, গ্রামের লোকদেরকে, এ কৃষ্ণ গীতা বলে না, এটা ভগবানের আরেকজনকে ভগবান রয়েছে, এরকম বুঝাচ্ছে, নিরাকার ব্রহ্ম বলছে, সবকিছু মানছে, কৃষ্ণকেই মানবে না, কৃষ্ণ ছাড়া আর সবকিছু মানবে, সিম্পল জিনিস দিয়ে লোকেদের বুঝাচ্ছে। তো আমি বললাম যে আপনি হচ্ছেন কালীপ্রসাদ মিশ্র, আপনি স্কুল হেডমাস্টার, আপনার একটা ছাত্র গিয়ে বলবে আপনি কি বলছেন, ও কি বলবে যে হেড স্যার বললেন, কি বলে কালীপ্রসাদ মিশ্র বললেন, এখানে সঞ্জয় বলছে, হ্যাঁ এটা সংস্কৃতি, কৃষ্ণ ভগবান, ভগবান উবাচা, সে বলবে না কৃষ্ণ উবাচা, সে বলছে ভগবান, যে আপনার ছাত্র সে বলবে না কালীপ্রসাদ মিশ্র বললেন, সে বলছে হেড স্যার বললেন, হ্যাঁ তো গ্রামের লোক তো বুঝতে পারলো, হ্যাঁ হ্যাঁ ঠিক কথাতে বলেছেন, গ্রামের লোক যা বলবে তারা বুঝবে, একটা কোনো বুঝাতে পারলেই হয়। তাই আমি বলছি এটা উদ্দেশ্য, মানে সবাই এই কথা বলে নিজের ক্রেডিট নিতে চায়, কৃষ্ণকে কেউ ক্রেডিট দিতে চায় না। এই যতগুলো ভণ্ড ভগবান আজকাল শুরু হয়েছেন, এ ভগবান সে ভগবান, সবাই কৃষ্ণের নাম নিচ্ছে, গীতার কথা বলছে, কিন্তু পূজা করবার সময় আমাকে পূজা করবে, কৃষ্ণকে নাই, আমার মন্দির বানাবে, তাই না, এটা হচ্ছে কি না, কেউ কষ্ট পাবা না, কেউ তো অন্য ভগবান হয়তো পূজা করছেন। এক জায়গায় ওড়িশাতে গিয়েছে একটা প্রচারক, তার বাড়িতে 200 বছর ধরে গোপাল মূর্তি পূজা করছিল, সে তাকে ভণ্ড ভগবানের এক দল পৌঁছেছে, আরে এই কৃষ্ণ তো 5000 বছর পুরনো ভগবান, এখন এই কৃষ্ণ এখন নতুন ভগবান এই এসেছেন, এই ঠাকুর বা বাবা বা যাই একজন বলেছে, 200 বছর ধরে পূজা হচ্ছিল তাকে সে সেলফ রেখে দিয়েছে, আরে ঠাকুরকে বসে সেখানে পূজা করছেন, যদি ঠাকুর কৃষ্ণের নাম করছে, গীতা থেকে পাঠ করছে, সবকিছু করছে, কিন্তু পূজার সময় না কৃষ্ণকে কেউ পূজা করবে না, আমাকে করবে, এই হচ্ছে অসূয়া, এই সূক্ষ্ম ভাবে আমাদের ভিতরে ঈর্ষা থাকছে। এমনকি আমাদের হিন্দু ধর্ম ভগবত ভক্তি প্রচারক লোক বলছে, না না আমাদের ভগবান বলছেন গীতা পড়বে না, গীতা গীতা পড়ার বুঝার ক্ষমতা আমাদের নেই, শুধু ঠাকুর আমার ভগবানের কথা শুনবে, হ্যাঁ গীতা কোনোদিন পড়তে যাবে না। এই আস্তে 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 কি হচ্ছে, আমাদের সমাজ কলঙ্কিত হচ্ছে, লক্ষ লক্ষ লোক এরকম গীতা পড়া থেকে বঞ্চিত হচ্ছে, লক্ষ লক্ষ লোক কৃষ্ণ রাম নারায়ণ ভগবানকে পূজা করা থেকে বঞ্চিত হচ্ছে। কৃষ্ণ রাম নারায়ণ বেশি মন্দির না হলে অন্তত বেদ বিহিত দেবতাদেরকে পূজা করার বিধি ছিল না, কালী শিব দুর্গা গণেশ, অন্তত কৃষ্ণ বলেছেন তুমি দেবাদেবীদেরকে পূজা করো, পূজা করলে তোমার কল্যাণ হবে। কিন্তু কলিযুগের এইরকম প্রভাব, আস্তে আস্তে দেখবেন গ্রামগঞ্জে এই দেবাদেবী মন্দিরও আস্তে আস্তে উঠে গেছে, লক্ষ লক্ষ লোক মানুষ এই সমস্ত তথাকথিত ভগবানের মন্দির উঠে গেছে, আর 100-200 বছর পরে দেখবেন ভগবান মন্দির তো দূরের কথা, দেবাদেবী মন্দিরও থাকবে না, কলি রকম আস্তে 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 কি করবে না, মানুষকে ভগবান থেকে দূরিয়ে নিয়ে যাবে। এ গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য প্রথমে ভগবান ক্লিয়ার করছেন, ইদম তুতে গুজ্জতমম প্রবক্ষামি অনসূয়বে, তুমি আমার তোমার অসূয়া নেই, ঈর্ষা নেই, তাই তোমাকে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ জ্ঞান তো মুখ্য সশুভাত, তোমাকে আমি জ্ঞান আর বিজ্ঞান বর্ণনা করব, যেটা জানলে তুমি সমস্ত প্রকারের অশুভ থেকে মুক্ত হবে। তো অশুভ আর শুভ কি, কি শুভ এখানে কি অশুভ, নিজেকে এই জগতে কি শুভ কি অশুভ, আসলে এই জগতে সবটাই অশুভ, এই জগতেরই অশুভ, এই জগতে আমাদের স্থিতি, যে স্থিতিতে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননি জঠরে শয়নম, কে বলেছেন, শঙ্করাচার্য বলছেন না, এই জগতের জাগতিক স্থিতি থেকে উদ্ধার পাওয়া হচ্ছে, সেখানে যে কথা বলছেন মুখ্যস্য অশুভাত, তোমাকে অশুভ থেকে মুক্ত করো, মানে কি এই ভৌতিক বন্ধন থেকে তোমাকে আমি মুক্ত করো। তো আজকে তোমাকে যে জ্ঞান দেব, রাজবিদ্যা রাজগৃহম পবিত্রম ইদম উত্তমম, এটা উত্তম জ্ঞান, রাজবিদ্যা সমস্ত বিদ্যার মধ্যে রাজা, আর গুহ্য অত্যন্ত গোপনীয় জ্ঞান। কোন ব্যক্তিটা হৃদয়ের গোপনের কথা কাকে বলতে পারে? হ্যাঁ, নিজের লোক হলে বলতে পারে না। তো আমরা এটাকে বুঝতে চাই, আমরা ভগবানের গোপনীয় কথা জানতে হলে তার হতে হবে, তাহলে তার গোপনীয় কথা কি করে আমাকে বলবে? তাই ভগবান বেদে অনেক রকমের কথা বলেছেন, এই দেবতার পূজা করো, এটা পাবে, এই করো, এই যজ্ঞ কর, এ করো, অনেক কথা বলেছেন সাধারণ মানুষের জন্য। কিন্তু গীতায় এই সাধারণ কথা বলছেন না, অসাধারণ গোপনীয় কথা বলছেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে পার্থক্য। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, বিভিন্ন রকমের কথা বেদে বলা হয়েছে, কিন্তু গীতায় কি করছেন না, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, অর্জুনকে বলছেন তোমাকে আমি বলবো। প্রত্যক্ষম অবগমম সুসুখম কর্তুমব্যম, আমি তোমাকে যে কথা বলবো প্রত্যক্ষম অবগমম, তুমি স্বয়ং অনুভব করতে পারবে। হ্যাঁ, আর এটাকে এটা সুখ প্রদান করবে, তোমাকে আনন্দ প্রদান করবে। তো এইভাবে ভগবান কৃষ্ণ বলছেন এই যে গুহ্যতম কথা তোমাকে বলব, যে অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু এই যে কথা তোমাকে বলবো, অশ্রদ্ধানা পুরুষ ধর্মশাস পরন্তপ, 3 নম্বর শ্লোকে বলছেন, অপারপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে, যার এই কথার প্রতি শ্রদ্ধা থাকবে না। অশ্রদ্ধানা পুরুষ ধর্মস্য অস্য হে পরন্তপ শত্রুনাশক, এই যে গুহ্যতম ধর্মের কথা তোমাকে আমি বলবো, তার প্রতি যার শ্রদ্ধা থাকবে না তার কি গতি হবে? অপ্রাপ্যমাং, অপ্রাপ্য মানে আমাকে লাভ পাবে না। অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি, আমাকে না পেয়ে তে এই সংসার চক্রে সে ঘুরতে থাকবে। তো ভগবান তারপর নিজের স্বরূপকে বিভিন্ন রূপে বর্ণনা করছেন। এই 4, 5, 6 এই শ্লোক তিনটে একটু কঠিন বুঝার জন্য, একটু কঠিন, কিন্তু আপনার চেষ্টা করবেন যে কিভাবে যুগপত এই সম্পূর্ণ জগৎ আর তার সম্পর্ক, মায়া ততম মিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না মত স্থানে সর্বভূতানি না চাহং তেষু অবস্থিত, এই জায়গায় লোকেরা কি করে না ঠকে যায়, ভুল বুঝে ভগবানের এই বক্তব্যের মাধ্যমে। এখানে ভগবান কি বলছেন, মায়া ততম ইদম সর্বম, মায়া মানে আমার দ্বারা জগৎ অব্যক্ত মূর্তি না, অব্যক্ত রূপে ততম ইদম, এই সমস্ত জগৎ আমি ব্যাপ্ত হয়ে রয়েছে। কৃষ্ণ বলছেন এই সমস্ত জগৎকে আমি ব্যাপ্ত হয়ে রয়েছে। মত স্থানে সর্বভূতানি না চাহং তেষু অবস্থিত, সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে নেই। এই জায়গায় লোকেরা বুঝতে পারে না, তখন লোকেরা কি সিদ্ধান্ত করে, এই তো দেখ তো ভগবান নিরাকার, সে সর্বব্যাপক, সব জায়গায় রয়েছেন। কিন্তু ভগবান সব জায়গায় রয়েছেন, সমস্ত জীব আমার মধ্যে রয়েছে কিন্তু আমি তাদের মধ্যে নেই, এই বুঝা বড় মুশকিল না। এই জগৎ আমার কাছ থেকে এসেছে, আমি জগতের মধ্যে নেই, সব আমার মধ্যে আছে, সব আমার মধ্যে নেই, আমি জীবের মধ্যে রয়েছি, জীবের এসব উল্টো পাল্টো কথা, একদম লোকদের মাথা গুলিয়ে যেত কি তাহলে। কিন্তু বৈষ্ণব আচার্যরা বুঝিয়ে বলেছেন, যখন ভগবান বলছেন আমি তাদের মধ্যে নেই, তার মানে ভগবান সর্বব্যাপক হলেও এই জগতের বাহিরে তিনি রয়েছেন। কোথায় রয়েছেন তিনি? গোলক বৃন্দাবন রয়েছেন। তো কৃষ্ণ বলছেন সবকিছু আমার মধ্যে রয়েছে, কি করে কৃষ্ণের মধ্যে সবকিছু থাকবে, কেউ বিশ্বাস করবে? এইটুকু ছেলে তার মধ্যে কি করে সবকিছু থাকতে পারে? তাই অর্জুনকে কৃষ্ণ দেখিয়েছেন, দেখ সবকিছু আমার মধ্যে রয়েছে, দেখেছেন না বিশ্বরূপ? আর কাকে বিশ্বরূপ দেখেছেন? মা যশোদাকে। দেখুন কৃষ্ণ মাটি খাচ্ছিলেন, তো বলরাম গিয়ে বলে দিয়েছে, তো মা যশোদা রাগ করেছে, বলছে এই মুখ খোল, তো মুখ খোলে যে মাটি দেখবে কি? সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে দেখেছে। কি করে সম্ভব? লোকের বিশ্বাস বোধ করি, আমার যদি বৈজ্ঞানিকদের আমরা বললি তারা বিশ্বাস করবে? কি আবুল তাবুল আইমার কাহিনী বলছে, ছেলের মুখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখছে, তারা বিশ্বাস করবে না। তাই কৃষ্ণ বলছে তাদের জন্য এই কথাটা নয়, তাদের জন্য কথা বলা যাবে না। তিনি মুখ খুলছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছেন। পুরাণে বর্ণনা করা হচ্ছে প্রলয় হচ্ছে, প্রলয়, এই প্রলয়ের সময় সমস্ত ব্রহ্মাণ্ড পৃথিবী জলমগ্ন হয়ে গেছে। তার মধ্যে একটা ঋষি ছিলেন, কি ঋষি? মার্কণ্ডে ঋষি। তিনি বর পেয়েছিলেন সাত কল্প তার মৃত্যু হবে না, কিন্তু প্রতি কল্পর শেষে তো জলমগ্ন হবে। কল্প মানে কত জানেন তো? ব্রহ্মার একদিন, ব্রহ্মার একদিন কত? 1000 বার, সত্য তেতা দাপর করলি। তো কল্পর শেষে সব প্রলয় জলে সবাই মারা গেছে, কিন্তু এ অভাগ আর মরছে না, আর বাঁচতেও পারছে না, ঘর বাড়ি নেই, কোথায় বাঁচে? জলে সাথে সাথে মূর্ছা হয়ে যাচ্ছে, খুব কষ্ট করে। তখন চিন্তা করছে, হায় আমি কেনই বরটা চাইলাম। হ্যাঁ, তখন ভাসতে ভাসতে আসতে গিয়ে পৌঁছেছে কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধাম কাছে। প্রলয় জলে সব জলমগ্ন হয়ে গেছে, কিন্তু শ্রীক্ষেত্র জলমগ্ন হয় না। তখন কেউ, হ্যাঁ, তখন গিয়ে সেখানে লেগেছে, সেখানে উঠে গিয়ে দেখছে রত্ন সিংহাসনের উপরে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। তো লক্ষ্মীনারায়ণকে প্রণাম করছে, সেখানে অক্ষয় বট রয়েছে, তারপরে রোহিণী কুণ্ড রয়েছে, রোহিণী কুণ্ডের তীরে অক্ষয় বটের নিচে কল্প বট রয়েছে। তো লক্ষ্মীনারায়ণ বললেন, তুমি যাও এই গাছের উপরে চড়ো, এই গাছের উপরে যাও, সেখানে বট পাতার উপরে হ্যাঁ বালরূপী হ্যাঁ ভগবান শয়ন করেছেন, তাকে দর্শন করে আস। তখন গাছের উপরে উঠেছে, কে দেখছে বট পাতার উপরে বালরূপী ভগবান বাল গোপাল কি করছেন সেখানে শুয়ে, তার একটা অঙ্গুলি চুষছে, অঙ্গুলি চুষছে, হ্যাঁ বায়ের অঙ্গুলি। এটা সবাই জানে, অনেক জায়গায় ফটোতে আছে না, বট পাতার শুয়ে আছেন। আর যখন এই মার্কণ্ডে ঋষি গিয়েছে, তখন সে মুখ থেকে অঙ্গুলিটা বাহির করে সে বাল গোপাল তাদের তাকিয়েছে, তাকিয়ে এরকম করেছে, এরকম করেছে যে ঋষি একদম তার পেটের ভিতরে ঢুকে গেছে। আর সে পেটের ভিতরে ঢুকে সে দেখছে পাহাড় পর্বত কত কি তার ভিতরে। তো তার জ্ঞান আছে, আমাদের বাচ্চার পেটের ভিতরে ঢুকলাম আর অনন্ত জিনিস তার ভিতরে। তুমি হাঁটতে শুরু করেছে, দেখি কত দূরেটা হবে, সে আর শেষ করতে পারে না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার মধ্যে সে দর্শন করছে। এইটুকু বাচ্চার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে অচিন্ত। কৃষ্ণ এর পরে বলবেন, হ্যাঁ পশ্চিমে যোগ ঐশ্বর্য, আমার ঐশ্বর্য দেখা, হ্যাঁ কি করতে পারি আমি। তখন তার অন্ত না পেয়ে তার গলা দিয়ে বেরিয়ে এসছে, বেরিয়ে বলছে না রাধা লক্ষ্মীনারায়ণ, আমি এই জায়গা ছেড়ে যাবো না, আমি এখানে থাকবো। তো সেখানে মার্কণ্ডেশ্বর মহাদেব রয়েছেন, পুরী গেলে আপনারা দর্শন করবেন, মার্কণ্ডে ঋষি এখনো সেখানে অবস্থান করছেন। তো যেটা আমি বলছিলাম যে ছোট্টর মধ্যে এই অনন্ত ব্রহ্মাণ্ড কি করে থাকতে পারে? কেন ভগবানের লক্ষণ হচ্ছে অনুর অনিয়ান মহত মহিয়ান, সে অত বড় হতে পারে যে সবকিছু তার মধ্যে থাকতে পারে, আর অত ছোট হতে পারে অন্ডা অন্তরস্থ পরমাণু চয়া অন্তরস্থ, এটা পরমাণু মধ্যেও সে প্রবেশ করতে পারে, এই জন্য তিনি পরম ব্রহ্ম, তিনি ভগবান হয়েছেন। তো সেই যুক্তিতে এখানে বোঝানো হচ্ছে যে কিভাবে মতস্থানে সর্বভূতানে ন চহং তেষু অবস্থিত, সমস্ত জীব আমাতেই অবস্থিত আছে কিন্তু আমি তাতে নেই। পরের শ্লোক আবার বলছেন 5 নম্বরে, ন চ মতস্থানে ভূতানে পশ্চিমে যোগম ঐশ্বর্য, আমার ঐশ্বর্য দেখ বুঝ, যদিও সবকিছু আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয়। এখনই বললো সব আমাতে অবস্থিত আছে, না না আমার কেউ, আমার মধ্যে কেউ নেই। হ্যাঁ তিনি তো গোলক বৃন্দাবনে রয়েছেন, ইয়ে বহিরঙ্গা শক্তিতে সব সৃষ্টি হয়েছে, তো এই বহিরঙ্গা শক্তি তার কি করবে? এই তা ভিতরে থেকেও তার মধ্যে নেই। মানে তিনি বুঝাতে চাইছেন এই জগত মধ্যে তিনি আছেন নেই, জগৎ সৃষ্টি করে তার স্পর্শে নেই, এইসব কথা বুঝাতে গিয়ে তিনি বলছেন যে এরকম এই আকাশ, বিরাট বড় আকাশ, এই আকাশের মধ্যে মহাপরাক্রমশালী বায়ু, ঝড় তুফান কত কি গতি পরিবর্তন করে দে, কিন্তু বায়ু যত লাফালাফি করলেও কতটুকু লাভালাভি করবে এই আকাশের মধ্যে না, তাই না? ঠিক সেই রকম এই যা কিছু হবে আকাশের মধ্যেই হয়, ভগবানের মধ্যে হয়, কিন্তু আকাশকে কেউ বিব্রত করতে পারে, বায়ু বিভ্রান্ত করতে পারে, স্পর্শ করতে পারে, কিছুই করতে পারে না, নির্লেপ আকাশ নির্লেপ রয়েছে। ঠিক সেইরকম ভগবানের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যা কিছু সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, সব আমার প্রকৃতির প্রভাবে হচ্ছে, ভগবানের প্রকৃতির প্রভাবে হচ্ছে। রজগুণ তমগুণ সত্যগুণ ভগবান বলছেন আমার প্রকৃতি দ্বারা সৃজি পুনঃ পুনঃ প্রকৃতির বসে হয় যত ভূত গ্রাম, এসব প্রলয় সংহার আমার প্রকৃতির দ্বারা হচ্ছে, কিন্তু প্রকৃতি আমাকে স্পর্শ করতে পারে না। মানে প্রকৃতি হচ্ছে মায়া, তাহলে মায়া হচ্ছে প্রকৃতি, মায়া কখনো ভগবানকে ছুঁতে পারে না, আমাদেরকে মায়া গ্রাস করে, আমরা মায়াধীন, কিন্তু ভগবান কি মায়াধীশ, মায়াকে নিয়ন্ত্রণ করেন। তো সেই জন্য প্রকৃতি হচ্ছে মায়া আর পুরুষকে ভগবান, তাই না? তো জগৎ যে সৃষ্টি হবে, পুরুষ প্রকৃতি মিলন না হলে কোন সৃষ্টি হয়? সৃষ্টি হয়, হ্যাঁ, পুরুষ আর প্রকৃতি মিলন না হলে সন্তান সৃষ্টি হয় না। তো ঠিক সেইরকমই ভগবান আর প্রকৃতি মিলন না হলে কি করে সৃষ্টি হবে? তো ভগবান বিষ্ণু কখন মায়াকে স্পর্শ করবে না, মায়া সবসময় ভগবানের পিছনে থাকবে। তো সেজন্য কি হয়, ভগবান তাহলে কি করে সৃষ্টি করবে? তো মায়াধ্যক্ষণ প্রকৃতি, ভগবান বিষ্ণু মায়ার উপরে ইক্ষণ করবে, দৃষ্টিপাত করবে, ভগবান সে ঐশ্বর্য রয়েছে, দৃষ্টিপাত করে তিনি কি করবে, মায়ার মধ্যে গর্ভ সঞ্চার করতে পারবে। যত জীব আত্মা তার মধ্যে রয়েছে না, দৃষ্টিপাত করে মায়াধ্যক্ষণ প্রকৃতি শুয়েতে সচরাচরম, 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভগবান দৃষ্টিপাত করেই তিনি সবকিছু করতে পারে। তো এইভাবে ভগবান তার ঐশ্বর্য বর্ণনা করছেন। হ্যাঁ দেখো, এইসব কিন্তু সাধারণ মানুষ মনে করে হ্যাঁ ভগবান নিরাকার, কিন্তু নিরাকার হয়েও তিনি তার সাকার রূপে এই জগতের বাহিরে এক জায়গায় আছেন। কোথায় আছেন? হ্যাঁ, গোলক বৃন্দাবন রয়েছেন। সেখান থেকে তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, এই জগতের সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, হ্যাঁ আর পালন হচ্ছে। তো কি করে আমরা বুঝবো যে ভগবান যুক্ত হয় না, কিন্তু ভগবান সবকিছুর কারণ, এতে দূরে আছে কিন্তু তিনি হচ্ছেন কারণ, যুক্ত না থাকে কি করে কারণ হতে পারে? এটা দৃষ্টান্ত দিয়েছেন আমাদের আচার্যরা, যেরকম সূর্য তো আগুন আছে না, সূর্য গরম তাপ, এই যে কুয়াশা হয়, শিশির পড়ে, এই গরম থেকে হয় না ঠান্ডা থেকে হয়? ঠান্ডা থেকে হয়, ঠান্ডা হলে তো শিশির বরফ হবে কি করে? হ্যাঁ, কিন্তু এর কারণ কি, কারণ কি? সূর্য, তাই না? সূর্যটা গরম, এটা ঠান্ডা, কিন্তু এটা ঠান্ডা হলেও এর কারণ হচ্ছে সূর্য। ঠিক সেরকম এই শিশির পড়ে, বরফ পড়ে, দেখতে গেলে সম্পূর্ণ উল্টো, কিন্তু মূল কারণটি হচ্ছে সূর্য। সূর্য দূরে চলে গেলে, হ্যাঁ কাছে আসলে গরম ঠান্ডা সব কিছু হচ্ছে। ঠিক সেরকমই ভগবান প্রত্যক্ষভাবে যুক্ত না হলেও সব কিছুর মূল কারণ হচ্ছেন কে? ভগবান কৃষ্ণ। তো এইভাবেই ভগবান বুঝালেন, কিন্তু যারা মূর্খ মানুষ অবজানন্তি মাং, সেই জন্য দেখুন, সেই জন্য ভগবান বলছেন কৃষ্ণকে সাধারণ একটা ছেলে বলে মানুষ মনে করে, অতগুলো কথা এই ছেলের মধ্যে রয়েছে এটা বিশ্বাস করতে পারে না। তা কৃষ্ণ বলছেন অবজানন্তি মাং মুঢ়া মানুষিমিত অনুমাশ্রিতম পরম ভাবম অজানত মমভূত মহেশ্বর। কত নম্বর শ্লোক? 11 নম্বর শ্লোক। যারা মূঢ়া লোক তারা বুঝতে পারে না, হ্যাঁ আমি মনুষ্য শরীর নিয়ে জন্ম হয়েছি, আরে কৃষ্ণ কি করে ভগবান হবে, মার হাতে ছড়ি দেখে পালাচ্ছে, এ ভগবান নয়। তো কেউ আবার দোষারোপ করে কৃষ্ণ একটা ব্যাড ক্যারেক্টার ছেলে, হ্যাঁ অত গোপীদের নিয়ে মধ্যরাত্রে নাচছে, চুরি করছে, সব খারাপ গুণের ঘোড়া আছে এই কৃষ্ণ। তো কেউ বলবে না না, কৃষ্ণ ভালো, সে ভালো রাজনীতিজ্ঞ, ভালো পলিটিশিয়ান, হ্যাঁ গুড পলিটিক্স ম্যান। হ্যাঁ কৃষ্ণের মহিমা গান করে, কি মহিমা, ভালো পলিটিক্স জানে মহিমা। না না, কৃষ্ণ খুব ভালো, সে মহাপুরুষ, কৃষ্ণ একজন মহাপুরুষ, হ্যাঁ কত ভালো মহাপুরুষ। তো লোকেরা কৃষ্ণ কত রকম আখ্যায়িত করে, কিন্তু এগুলো কৃষ্ণের কোনোটাই আসল স্বরূপ নয়। হ্যাঁ বা কেউ বলবে কৃষ্ণ একজন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা, কিন্তু ভালো দেবতা, কৃষ্ণ দেবতাও নয়, কৃষ্ণ রাজনীতিজ্ঞ নয়, কৃষ্ণ মহাপুরুষও নয়, এ সব কিছুই তিনি, কিন্তু এইটাই শুধু নয়, কৃষ্ণ শুধু ভগবানও নয়। কেউ বলবে না আমি জানি কৃষ্ণকে, না কে, না কৃষ্ণ হচ্ছেন ভগবান, সেটাও যথেষ্ট নয়। তাহলে কৃষ্ণকে যত ভগবত স্বরূপ রয়েছেন, রামাদি মূর্তি সকলা নিয়মেন তিষ্ঠান, রাম বামন নরসিংহ যত ভগবত স্বরূপ রয়েছেন, এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই সমস্ত ভগবত স্বরূপের মূল উৎস তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই রকম বুঝাকে বলা হচ্ছে কি না কৃষ্ণকে জানা। কিন্তু মূর্খ ব্যক্তি তারা বুঝতে পারে না, তারা পরম ভাব জানত, আমার যে পরম ভাব আছে, হ্যাঁ কৃষ্ণের পরম ভাব আছে, এই মূর্খ ব্যক্তিরা সেটাকে তারা বুঝতে পারে না। তো এইভাবে যারা মূর্খ ব্যক্তি ভগবানকে জানে না, তাদের মোঘ আশা মোঘ কর্ম না মোঘ জ্ঞান বিচেতে সহ, তাদের সমস্ত প্রকারের এই মোহাচ্ছন্ন ব্যক্তি তার রাক্ষসী আসুরী জীবের প্রতি আকৃষ্ট হয়, মোহাচ্ছন্ন অবস্থায় তাদের সমস্ত প্রকার আশা ব্যর্থ হয়, কর্ম নিষ্ফল হয়, তাদের জ্ঞান বিফল হয়। অর্থাৎ ভগবানকে অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, হ্যাঁ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, এইরকম যে কৃষ্ণকে না বুঝেছে, তার বুঝা কমপ্লিট বুঝা নয়, এইভাবে বুঝতে হবে। আর এইভাবে বুঝা দূরে থাকুক, লোকেরা তার দোষ ধরে, হ্যাঁ ও কৃষ্ণ এ করেছে, কৃষ্ণ সে করেছে, আর কৃষ্ণের কার্যকলাপ তো মানুষ বিমোহিত করবেই, সব অপোজিট কার্যকলাপ না। ধর ভগবান কি করে, আমাদের ভগবান রাতে 12টায় হ্যাঁ গোপীদেরকে নিয়ে জঙ্গলে লীলা খেলা করে, এ এইরকম ভগবান, কিরকম ধর্ম, এই চরিত্র নাকি একটা, লোক বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কেউ কেউ বললে এরকম দুষ্ট ছেলেরা বলে, আরে এই কৃষ্ণ অত গোপীদের নিয়ে রাত্রে লীলা করলো, আমার দু চারটা মেয়ে নিয়ে লীলা করছে তো কি অসুবিধা আছে। প্রভুপাদ বলছেন হ্যাঁ কৃষ্ণ অত গোপীদের লীলা করেছিল, তিনি গোপীজন বল্লভ হয়েছেন, তুমি গোপীজন বল্লভ হতে চাও, কৃষ্ণ তো 7 বছর বয়সে, 7 বছর বয়সে না 5 বছর, 7 বছর বয়সে হ্যাঁ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তুমি গিরি গোবর্ধন ধারণ করতে পারবে, হ্যাঁ তিনি গিরিধারী হয়েছেন, গিরি গোবর্ধন ধারণ করে, আরে গিরি গোবর্ধন তো ধারণ করে দূরে থাকুক, তোর টেবুল ধরো তো, টেবুলধারী হতো একটা, টেবুলও ধরতে পারবে না। তো যখন আমরা কৃষ্ণকে আক্ষেপ করি, এই সবটা বুঝতে হবে, কৃষ্ণের সব গুণাবলী বুঝে কৃষ্ণকে জানতে চেষ্টা কর, ভগবত গীতাকে জানতে চাও, সম্পূর্ণ ভগবত গীতাটা পাঠ করে গীতার জ্ঞানকে আহরণ কর। অনেক লোক আছে তাদেরকে যেটা যুজায় তাদের লাইনে যে কথা, সেই লাইনটাকে শুধু কোট করবে। আমি এক জায়গায় বলছি যে এই অন্য দেবতাদেরকে পূজা করতে কৃষ্ণ বারণ করেছেন, তো আমাকে একজন বলছে না কৃষ্ণ বলেছেন যে অপি অন্য দেবতা ভক্তা যদন্তে শ্রদ্ধা নেতা তেপি মামিব কন্তে, অন্য দেবতাদেরকে পূজা করলে সে আমাকেই পূজা করছে, আপনি কেন বলছেন কৃষ্ণ অন্য দেবতা পূজা দরকার নেই, কৃষ্ণকে পূজা করলে হবে, কৃষ্ণ বলছেন যে কোনো দেবতাদেরকে পূজা করো, তো সেটা আমারই হচ্ছে। লোক তারা কি বলছেন, এইটুকু বলছে, কিন্তু শেষ ওয়ার্ডটা যে যদন্তে অবিধিপূর্বকম সেটা আর কেউ বলছে না। না এটা কিরকম জিনিস একটা, এই অন্ধর হাতি দেখার মতন, 5টা অন্ধ ছিল, তারা কোনোদিন হাতি দেখে না, তো একদিন তারা চিড়িয়াখানায় গেছে হাতি দেখবে, তো 5টা অন্ধকে নিয়ে গেছে, তো প্রথম একটা হাতি গিয়ে কি করে, একটা অন্ধ গিয়ে সে হাতির পাটা ধরেছে, তার সব অন্ধদের বলছে আরে আমি হাতি, বুঝে গেছি কি হাতি, না কি না হাতি মানে একটা খুঁটি, তাকে বলে হাতি, তার সিদ্ধান্ত সে বুঝে গেছে। আর একটা অন্ধ হাত বোলাতে বোলাতে গিয়ে সে হাতির পেটে হাতটা ঘুরাচ্ছে, আরে তুমি কি খুঁটি বলছো, আমি জানি হাতি কি, নাকি হাতিটা বড় দেওয়াল তাকে বলে হাতি। তো আটা অন্ধ ঘুরতে ঘুরতে গিয়ে হাতির কানটা ধরেছে। আরে তোমার বাবা মূর্খ, তোমার জানো না কি হাতি, হাতি হচ্ছে একটা কুল্লো তাকে বলে হাতি। তো আমাদের অবস্থা ঠিক সেই রকম হয়েছে, যাকে যেটা সোহাচ্ছে মানে পোষাচ্ছে সে সেই লাইনটা ধরে বলছে না এইটাই ধর্ম, এটাই হয়েছে। শাস্ত্র থেকে যাকে যেটা জুত হচ্ছে সেটাকে ধরে এটাই ধর্ম, আর সে কিছু দল বানাচ্ছে। এরকম সারা জগতে কত যে দল রয়েছে, এই দল সেই দল সব রয়েছে, কিন্তু এগুলো কি হচ্ছে, এই পাঁচটা অন্ধের হাতি দেখার মতন হচ্ছে। সেই জন্যে আমাদের সবকিছু নিয়ে বিচার করতে হবে, হ্যাঁ ধর্মকে জানতে হলে সবকিছু নিয়ে বিচার করতে হবে। তো ভগবান কৃষ্ণ তাই বলছেন যে এখানে এই পর্যন্ত ভগবান এটা বুঝাচ্ছেন যে এই সবকিছু মায়া, কিন্তু মায়া আমাকে কিছু করতে পারে না, মায়াতে আমি লিপ্ত নেই, আমার কার্যকলাপ এই মায়ার দ্বারা প্রভাবিত হয় না। আর কার কার্যকলাপ মায়ার দ্বারা প্রভাবিত হয় না, আমার যে ভক্ত মহাত্মনাস্তু মাং পার্থ দৈবিম প্রকৃতি আশ্রিত, 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার যে মহাত্মাগণ, যে মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। দৈবী প্রকৃতি মানে কি প্রকৃতি, যোগমায়া, হ্যাঁ যোগমায়া আর মহামায়া আছে না, তো অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ ভজন্তি অনন্য মনস জ্ঞান্ত ভূতাদিম অব্যয়ম, তারা অনন্য ভাবে আমরা ভজন করে। এবার ভগবান এই জগতের কথা বললেন, জগৎ সঙ্গে তার সম্পর্কের কথা বললেন, এবং তার ভক্তের কথা বলছেন, হ্যাঁ যে মহাত্মনাস্তু মাং পার্থ, আমার ভক্ত যারা তারা আমার দৈবী শক্তি দ্বারা পরিচালিত হয়। কিরকম ভক্ত, না সতত কৃত্যন্ত মাং যতন্তস্থ দৃঢ়ব্রতা নমসন্তস্থ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। সতত কৃত্যন্ত মাং, যে ভক্ত সব সময় আমার উপাসনা করছে, সে মহাত্মা নিরন্তর আমার সঙ্গে যুক্ত হয়ে ভক্তি সহকার কি করছে, না আমার উপাসনা করছে। ইয়ে এক রকমের উপাসক, যারা ভগবান কৃষ্ণ ছাড়া আর কিছুই জানে না, যারা ভালোভাবে জানে যে কৃষ্ণের উপাসনা করলে আর সব কিছুর উপাসনা হয়। ভাগবতে বলা হচ্ছে না, যথা তরর মূলে নিশন তৃপন্তি তৎসন্দ ভুজোপশাখা প্রাণ উপহারেণ যথা ইন্দ্রিয়াণাং তথৈব সর্ব অহরণাং অচুতেজ্যা। গাছের গোড়ায় জল দিলে কি হয়, ফল পুষ্প হয়, কিন্তু কেউ মনে করবে না আমার তো ফল দরকার ফুল দরকার, আমি গোড়ায় কেন জল দিব, সে সারাদিন বসে ডালে জল দেবে কি হবে, ফুল তো পচে যাবে আর ফলেই হবে না তার, হ্যাঁ আমরা সেই রকম করি, হ্যাঁ কিন্তু ভাগবত বলা আছে না সর্ব আহার নাং, সমস্ত দেবাদেবীরা সন্তুষ্ট হবে যদি আমরা অচ্যুতের পূজা করি, সমস্ত দেবাদেবীরা সন্তুষ্ট হবে। তো এই কথা মনে করে কেউ শুধু একমাত্র কৃষ্ণের পূজা করে, কিন্তু যারা অন্য দেবাদেবী কেউ নিরাকার ব্রহ্ম তারা পূজা করে, কৃষ্ণ বলছেন এগুলো সব আমার ভিন্ন ভিন্ন রূপ, হ্যাঁ এরা আমার অংশ, হ্যাঁ এরা আমার। তো কেউ জ্ঞান যজ্ঞ না চাপেন যজন্তে মাম উপাসতে একত্ব না পৃথক্ত না বহুধা বিশ্বত মুখ, হ্যাঁ 15 নম্বর শ্লোকে আপনারা দেখবেন খুব তাৎপর্যপূর্ণ শ্লোক এটা। সেখানে কৃষ্ণ বলছেন লোকেরা তিন প্রকার তাকে উপাসনা করছে। এক নম্বর লোক অহংগ্রহ উপাসক, অহংগ্রহ উপাসনা শুনেছেন কবে, অহংগ্রহ উপাসনা, অহংগ্রহ একটা উপাসনা আছে যে উপাসকের মনে করবে ধ্যান করে আমি হচ্ছে সেই পরম ব্রহ্ম, আমি হচ্ছে সেই ভগবান, এরকম চিন্তা করতে 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 না ভগবানের শক্তি তার মধ্যে এসে যাবে, এটা এটা পন্থা রয়েছে কিন্তু, হ্যাঁ ভগবানের মতন শক্তি তারা আহরণ করতে চেষ্টা করে, এটা অহংগ্রহ উপাসনা। তো কৃষ্ণ বলছেন কেউ এইরকম উপাসনা করে, আর কেউ কি করে না প্রতীক উপাসনা, প্রতীক উপাসনা মানে কি, মানে নিজের মনের মতন করে বিভিন্ন ঠাকুর তৈরি করে পূজা করা, করে না গ্রামগঞ্জে যে যে রকম ঠাকুর তৈরি করে পূজা, প্রতীক উপাসনা আছে। আর কেউ কেউ আছে বিশ্বরূপের, হ্যাঁ ভগবান বিশ্বরূপকে, কেউ আকাশকে পূজা করে, হ্যাঁ চাঁদকে পূজা করে, তা বিশ্বরূপকে পূজা করে, হ্যাঁ তো ভগবান বলছেন এইভাবে বিভিন্ন রূপে আমাকে মানুষেরা পূজা করে থাকে। তো এরা ঠিক আছে, কেউ বলবে ভগবান তো বলছেন আমি এই, যেরকম তারপরে ভগবান বলবেন যে আমি হচ্ছে যজ্ঞ আমি হচ্ছি পিতৃপুরুষ, আমি হচ্ছি ভেষজ, আমি মন্ত্র, আমি ঘৃত, আমি হোম, ভগবান বলবে। হ্যাঁ আমি হচ্ছি পিতা মাতা, আমি হচ্ছে, তাহলে ভগবান তো বলছেন এইসব, তো আমি তাহলে ভগবানকে পূজা না করে এসব পূজা করলে অসুবিধা কি আছে, কি সমস্যা আছে? তো প্রভুপাদ বুঝিয়ে বলছেন ঠিক আছে, যেরকম আমি ভগবানটা বলেছেন পাহাড় বা বৃক্ষ হচ্ছে আমার রোম, হ্যাঁ কি লোম, হ্যাঁ হেয়ার, তো বৃক্ষকে দর্শন, ভগবান বৃক্ষ, কিন্তু বৃক্ষকে দর্শন করলে আমার কি হবে না, ভগবান স্মৃতি হবে, তাই না? ঠিক সেই রকম আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, আমি ছেলেকে ভালোবাসি, তো ছেলেকে ভালোবাসতে হলে তার জুতো, ছেলেটা জুতো পড়ে, তাই না? আমার ছোট ছেলে, তো ছেলে তার জুতোকে আমাকে দেখতে হবে, জুতোর দেখার শোনা করতে হবে না, তার জুতো আছে, তার জামা আছে, প্যান্ট আছে, খাওয়া দাওয়া আছে, রান্না করতে হবে, এগুলো আমার ছেলের সম্পর্কিত। কিন্তু মা যদি মনে করবে যে এই জুতোটা আমার ছেলের জুতো, তো সারাদিন জুতোকে শুধু পরিষ্কার করবে, ছেলেকে ভুলে যাবে, তাহলে কি হবে, ভালোবাসা হবে? হ্যাঁ ঠিক সেই রকমই, হ্যাঁ আমরা কি করছি না, ভগবান সম্পর্কিত সবকে ভালোবাসছি আর ভগবানকে ভুলে যাচ্ছি, বুঝতে পারছেন? এইটা হচ্ছে বর্তমান জগতের সমস্যা। জীবে প্রেম করতে বলছি, আর জীবে প্রেম কেন করবে, কেন জীবে প্রেম করবে, জানি তারে কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণকে বাদ দিয়ে যদি জীবকে প্রেম করি তাহলে কি হবে, এই বাচ্চাকে ভুলে গিয়ে জুতো পরিষ্কার করার মতন হবে পাশে, বুঝতে পারছেন? হ্যাঁ কৃষ্ণকে বাদ দিয়ে কিছু করা যাবে না, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছেন আমাদেরকে। গুজ্জতর জ্ঞান এখানে প্রভুপাদ আপনি প্রথম শ্লোকে তাৎপর্য পাঠ করবেন, বলেছেন সপ্তম অষ্টম অধ্যায়তে ভগবত ভক্তিতে প্রবেশ করবার জন্য প্রাথমিক বিষয় যেগুলি বলেছেন, হ্যাঁ ভগবান বলেছেন যে তার ঐশ্বর্যের কথা বর্ণনা করেছেন, সপ্তম বিজ্ঞান যোগে হ্যাঁ বলেছেন, সেগুলিকে তিনি গুজ্জতর জ্ঞান বলছেন। সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়ের যে জ্ঞান, গুজ্জতর জ্ঞান, সংক্ষেপে প্রভুপাদ বলেছেন যে ভক্তির প্রাথমিক জিনিস এখানে বলা হয়েছে সপ্তম অষ্টম বিষয়, ভক্তি যোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত, যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাকে গুজ্জতর বলা হয়। মানে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় যে কথা বলা হয়েছে সে কথা শুনলে ভগবান কৃষ্ণের কাছে কি হবে না, ভক্তির বিকাশ লাভ করবে। যেরকম সে অধ্যায় কি কি বিষয় হয়েছিল, মৃত্যুর কথা বলা হয়েছিল, ভগবান বলছিলেন যে অন্য জায়গায় গেলে ফিরে আসতে হবে কিন্তু আমার কাছে গেলে ফিরে আসতে হবে না, মনে আছে এগুলো সব? সেরকম সপ্তম অধ্যায়তে দুটো, তার দুটো এনার্জির কথা বলেছেন, পরাশক্তি অপরাশক্তি, মানে এগুলো বেসিক জিনিস বলেছেন, যেটাকে জানলে আপনার ভগবান ভক্তি আসবে, সেজন্য এটা গুজ্জতর বলা হয়েছে। নবম অধ্যায়তে শুধু ভক্তির কথা বলা হয়েছে, হ্যাঁ আরো দৃঢ়তার সঙ্গে এর পরে পরে এগুলো আলোচনা করা হবে, কিন্তু সবকিছু পরিত্যাগ করে শুধু সেই সব কিছু, এটা নবম অধ্যায়তে বলা হয়েছে, সেজন্য এটাকে বলা আছে গুজ্জতম ভক্তিভাবে।